الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون
যারা আল্লাহ তাআলাকে পরিত্যাগ করে অপরাপর বন্ধু অবলম্বন করেছে, তাদের দৃষ্টান্ত মাকড়সার মতো। সে একটি ঘর বানিয়েছে, সকল গৃহের ভিতর মাকড়সার গৃহ সবচেয়ে দুর্বল হয়ে থাকে, হায় যদি তারা জানত। এটি সূরা আনকাবুতের আয়াত। এই আয়াতের বিষয়বস্তু থেকে স্পষ্ট, আল্লাহ তাআলা এই আয়াতে সেই সকল দুর্ভাগাদের কথা বলেছেন যারা খোদার দোর পরিত্যাগ করে অন্যের দোরে বা দোর গোড়ায় গিয়ে আশ্রয় সন্ধান করে, খোদার বন্ধুত্বকে পরিত্যাগ করে আল্লাহ ভিন্ন আল্লাহকে বাদ দিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করে, বাহ্যিক এবং আপাত লাভ কে দেখে বস্তুনিষ্ঠ এবং স্থায়ী কল্যাণ রাজিকে পরিত্যাগ করে জাগতিক সম্মান এবং প্রতাপের খাতিরে খোদার সন্তুষ্টির সন্ধানকে তারা ভুলে যায়, বিস্মৃত হয়। এই দুনিয়ার মানুষের সন্তুষ্টির খাতিরে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে তারা জলাঞ্জলি দেয়, বিস্মৃত হয়। খোদাকে ওয়ালি এবং বন্ধু বা অভিভাবক করার পরিবর্তে গায়রুল্লাহকে বন্ধু আর অভিভাবক হিসেবে বেছে নেয়। খোদার সুদৃঢ় দুর্গে নিরাপত্তা সন্ধানের পরিবর্তে মাকড়সার জালকে নিজের আশ্রয়স্থল মনে করে, নিরাপত্তা স্থল জ্ঞান করে। এই আয়াতের পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা আদ এবং সামুদ জাতির কথা বলেছেন, কারুন, ফেরাউন এবং হামানের কথা উল্লেখ করেছেন। বরং আরো কিছু পূর্বের আয়াতে দিকে যদি যান তাহলে লূতের জাতির কথা আপনারা দেখবেন। এরপর গিয়ে আল্লাহ তাআলা এদের সবার অশুভ পরিণামের কথা উল্লেখ করেছেন, কেননা তারা মহান খোদা তাআলাকে ভুলে বসেছিল আর তাদের পরম এবং চরম লক্ষ্য ছিল বস্তুবাদী জগৎ। কারো জাতিগত শক্তি, কারো ধন সম্পদ, কারো সুউচ্চ রাজপ্রাসাদ, কারো পাহাড়ে নির্মিত নিরাপদ নিকুঞ্জ বা ঘর খোদার তাকদীরের সামনে, খোদার সিদ্ধান্তের মোকাবেলায় কোনো কাজে আসেনি। এই প্রেক্ষাপটে কোরআনে বেশ কয়েক জায়গায় আমরা উল্লেখ দেখি যে কিভাবে পৃথিবীর বিভিন্ন জাতি ধ্বংস হয়েছে। খোদা তাআলাকে নিরাপত্তা স্থল বা আশ্রয়স্থল জ্ঞান না করে তারা সাময়িক আশ্রয়স্থল সন্ধান করেছে। অতীতের এই সকল জাতির কথা উল্লেখ করে তো খোদা তাআলা আমাদেরকেও সতর্ক করেছেন, হুঁশিয়ার করেছেন এবং স্পষ্ট করে বলেছেন যে শুধু ঈমান আনাই যথেষ্ট নয়, বরং খোদা তাআলাকে ওয়ালি বা বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ এবং অবলম্বনও আবশ্যক, তাঁর আশ্রয়ে আসার জন্য, তাঁর আশ্রয় লাভের জন্য, তার সাথে বন্ধুত্বের যে দায়িত্ব তাও পালন করতে হবে। যেভাবে অতীতে হামানের সম্মানিত হওয়া বা তার রাজত্ব তাকে রক্ষা করতে পারেনি, ভবিষ্যতেও কাউকে রক্ষা করবে না। কারণের ধন সম্পদ অতীতে যদি তার সাথে সম্পর্ক স্থাপনকারী কোনো ব্যক্তিকে বা স্বয়ং তাকে রক্ষা করতে না পারে, তাহলে আজও কারো ধন সম্পদ সম্পত্তি খোদার ইচ্ছা বিরোধী যারা জীবন যাপন করে তাদেরকে খোদার শাস্তি থেকে কোনোভাবে রক্ষা করতে পারবে না। কারণের সম্পদ পূর্বেও কারো ক্ষুধা নিবারণ করতে পারেনি, আজও কারো ক্ষুধা দূর করতে পারবে না। ফেরাওনও কারো কাজে আসেনি। কেউ যদি ভাবে যে ফেরাউনের দাসত্বে এসে হামান আর কারণের হাত থেকে আমরা রেহাই পাব, কেননা ফেরাউন বড়, কিন্তু সেই ফেরাউনও তো কারো কাজে আসেনি। এই সমস্ত আশ্রয়স্থল মাকড়সার জালের তুলনায়, মাকড়সার ওয়েব এর বা জালের তুলনায় বেশি কোন গুরুত্ব রাখে না। আজও পৃথিবীর মানুষ সম্পদশালী ব্যক্তির সম্পদের দিকে তাকিয়ে চেয়ে থাকে আক্ষেপের সাথে, বলে যে হায় আমার কাছে যদি এই সম্পদ, আমি এই সম্পদের মালিক যদি আমি হতাম, বা এরা যেভাবে সম্পদশালী, এরা যতটা সম্পদশালী আমরাও যদি এমনই সম্পদশালী হতাম বা ধনবান হতাম। বা অনেক সময় মানুষ সম্পদশালী লোকদের তোষামোদ করে, বা সম্পদশালী সরকারের মানুষ চাটুকারিতা করে তাদের সাহায্য নেয়া, এবং এমন সরকারের ছত্রছায়ায় আসার স্বপ্ন দেখে, ভাবে যে আমাদের দেশের উন্নতি এদের সাথেই সম্পর্কযুক্ত, তাদের তোষামোদ করে, বা মনে করে যে আমাদের অস্তিত্ব এদেরকে সন্তুষ্ট করার ভিতর নিহিত, জাতিগত এবং নিজের দেশীয় স্বার্থকে স্বার্থপর নেতারা জলাঞ্জলি দেয় এই এদেরকে সন্তুষ্ট করার জন্য। অনেক দেশের অভ্যন্তরীণ গোপনীয়তা প্রকাশের ফলে এ বিষয়গুলো সামনে এসে গেছে। অনেক এমন মুসলমান দেশের নেতৃবৃন্দ নিজের দেশকে তারা বন্ধক রেখেছে সম্পদশালী দেশের কাছে, যার কোনো প্রয়োজন ছিল না, অথচ তাদের কাছে প্রভূত সম্পদ রয়েছে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলার সত্তার উপর পরিপূর্ণ বিশ্বাস নেই, তাই নিজ রাষ্ট্রের অস্তিত্বের বাহানায় এই সমস্ত কাজ মানুষ করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে কারণের হস্তগত সম্পদ তার কোনো কাজে আসেনি, আর ফেরাউনের শক্তিও তার কোনো কাজে লাগেনি। খোদার তাকদীর যখন নিজ রং এবং বৈশিষ্ট্য প্রকাশ করতে চায়, কেউ সেটিকে টালতে পারে না, পাটলাতে পারে না। অতীতের বিভিন্ন জাতির যেই ঘটনাবলী কোরআনে সংরক্ষিত আছে, এটি শুধু ইতিহাস সম্পর্কে আমাদের অবহিত করার জন্য নয়, বরং মোমেনের ইমানের দৃঢ়তার জন্য তা কোরআনে উল্লেখ করা হয়েছে, এবং নিজেদের অবস্থার উন্নতির জন্য, আমাদের অবস্থার দিকে দৃষ্টি রাখার জন্য তা উল্লেখ করা হয়েছে। কারণের উল্লেখের পর তার পরিণাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ফাখাসাফনা বিহি ওবেদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওমা কানা মিনাল মুনতাসিরিন। অতএব আমরা তাকে এবং তার গৃহকে মাটির তলায় চাপা দিয়েছি, এমন কোন দল ছিল না যারা তার মোকাবেলায় তাকে সাহায্য করতে পারত, এবং তার হাত থেকে সে রেহাই পায়নি। আল্লাহর মোকাবেলায় তার ধন সম্পদ এবং তার জনবল কোনো কাজে আসেনি, আর কাজে আসে না কখনো। যাদের সম্পদের আশ্রয়ে, সম্পদের নামে মানুষ, সম্পদের লোভে মানুষ অন্যের সাথে সম্পর্ককে দৃঢ় করার চেষ্টা করে, আর এতটা সেই সম্পর্কের পিছনে ছুটে যে আল্লাহ তাআলাকে ভুলে বসে মানুষ, গত বছর এই সম্পদশালী দেশগুলোকে এবং সারা বিশ্বকে আল্লাহ তাআলা অর্থনৈতিক সংকটের রূপে একটা ধাক্কা দিয়েছেন, যেটিকে ক্রেডিট ক্রাঞ্চ বলা হয়, অর্থনৈতিক মন্দা। এই অবস্থা থেকে এখন পর্যন্ত পৃথিবী বেরিয়ে আসতে পারেনি। সেই অবস্থা থেকে যে বেরিয়ে আসেনি শুধু তাই নয়, বরং এর কুফল এখন পর্যন্ত ক্রমশ প্রকাশিত হচ্ছে। এমনিতে বলা হচ্ছে যে অর্থনীতি ক্রমশ চাঙ্গা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত রিডান্ডেন্সি বা চাকরিচ্যুত হওয়ার ঘটনা ঘটছে, প্রত্যহ কোনো না কোনো কোম্পানি কর্মচারী ছাঁটাই করছে। বিনিয়োগের উপর এখনো ভয় ভীতির ছায়া বিরাজ করছে, একইভাবে শক্তির আশ্রয় সন্ধান করে। অনেকেই মনে করে যে ফেরাউনের শক্তির আশ্রয় আছি আমরা, সে আমাদের আশ্রয়স্থল এবং আমরা বিপদাপদ থেকে মুক্ত। এই কারণে অনেকেরই ভাবত ওরান এই শক্তির বরাতে ফেরাউনকে দৃষ্টান্ত হিসেবে পেশ করেছে, কিন্তু তার অশুভ পরিণামের যখন সময় এল তখন তার সরকার তো সরকারের নিরাপদ থাকা তো দূরের কথা, সে তো বরং তা খোদা হওয়ার দাবি ছিল তার। সে অধ্যত্ব করে বলতো যে আমি খোদা, কিন্তু তার এই অধ্যত্ব তাকে রক্ষা করতে পারেনি। কোথায় তার সেই এই কথা বলতো যে ওয়াজালি সারহান লালি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নি লাযুন্নুহু মিনাল কাযিবিন, আমার জন্য এক প্রাসাদ নির্মাণ করো যেন সেখান থেকে আমি ঝেঁকে বা উঁকি মেরে মূসার খোদাকে দেখতে পাই আর আমি তাকে মিথ্যাবাদী মনে করি। কিন্তু খোদার পকড়াও, কিন্তু খোদার হাতে যখন ধৃত হল বনী ইসরায়েলের খোদার উপর ইমান আনতে বাধ্য হল। কোরআনে এর উল্লেখ রয়েছে যে এদা আদ্রাকাহুল গারাকু আলা আমন্ত আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, যখন নিমজ্জিত হতে যাচ্ছিল তখন বলল যে আমি ইমান আনলাম সেই অস্তিত্বের উপর যিনি ব্যতীত কোন উপাস্য নেই এবং যার উপর বনু ইসরাঈল ইমান এনেছে, আর আমি প্রকৃত অর্থে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। কোথায় তার এই অধ্যত্ব যে আমি উঁচু প্রাসাদে আরোহণ করে চড়ে মূসার খোদাকে দেখব, আর কোথায় তার এই উক্তি মৃত্যুকে সামনে দেখে নিমজ্জিত হওয়ার সময় বলল যে আমি বনী ইসরায়েলের খোদার উপর ইমান আনলাম, সেই জাতি যারা ফেরাউনের দৃষ্টিতে তুচ্ছ ছিল, সামান্য শ্রমজীবী জাতি ছিল তারা, তাদের খোদার বরাতে বলছে মূসার খোদার কথা যদি বলতো এক কথা ছিল মূসা, কারণ মূসা তার ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, এদিকে সম্মানজনক কথা হতো, কিন্তু সেই সময় তার মুখ থেকে এমন শব্দ বের হয় যা তার লাঞ্ছিত হওয়া এবং দুর্বল অবস্থার প্রতি ইঙ্গিত করে। তো জাগতিক আশ্রয়ের এই চিত্র খোদাতালা কোরআনে অঙ্কন করেছেন যে কত দুর্বল। খোদাতালা আজও বিভিন্ন জাগতিক সাপোর্ট বা জাগতিকতার যারা আশ্রয় সন্ধান করে তাদেরকে এভাবে বোঝান, মানুষ বোঝে না এটি। সরকার তো দূরের কথা, কারো যদি সাধারণ কোন সাংসদের সাথে ভালো সম্পর্ক থাকে সে অন্যদেরকে তুচ্ছ জ্ঞান করা আরম্ভ করে, বিশেষ করে দরিদ্র দেশে এটি দেখা যায়, উন্নয়নশীল দেশে এই রোগ দেখা যায়। উন্নয়নশীল না হলেও বলা হয় যে উন্নয়নশীল দেশ, এই সমস্ত দেশে এই রোগ সচরাচর দেখা যায়। পাকিস্তানে তো এই রোগ চরম রূপ নিয়েছে। এই এদের সাথে সম্পর্কের অহংকারে কোন কোন অফিসারের সাথে সুসম্পর্কের কারণে প্রশাসনকে দিয়েও তারা দরিদ্রদের উপর জুলুম এবং অত্যাচার করে, কিন্তু যারা অত্যাচার করে সে অত্যাচারী ভাবে না যে প্রকৃত ক্ষমতা তো আল্লাহ তালার হাতে, প্রকৃত রাজত্ব আল্লাহর, খোদা তালার তাকদীর যখন সিদ্ধান্ত করার সিদ্ধান্ত নেয়, বড় বড় ফেরাউনকেও লাঞ্ছনায় দেখতে হয়, তখন লাঞ্ছনার সম্মুখীন হতে হয়। সুতরাং শুধু খোদার নাম জপলেই খোদাভীতি এবং ইমান হৃদয়ে সৃষ্টি হবে না। খোদা তাআলাকে প্রকৃতপক্ষে তারাই ভয় করে বা ভয় করে বলে তারাই গণ্য হয় যারা শক্তি থাকা সত্ত্বেও খোদাকে ভয় করে, আর ইনসাফ বা সুবিচারের সমস্ত অর্থে সুবিচার করে, নতুবা এগুলো বলি আড়ানো ছাড়া আর কোনো কিছু নয় যে আমরা খোদাকে ভয় করি। অনেকেই খোদার নামে চরম জুলম এবং অত্যাচার করে, এরা তো খোদার পবিত্র শক্তিতে বিশ্বাসই রাখে না, প্রথাগতভাবে শুধু সামাজিক প্রভাবের অধীনে আল্লাহর নাম জপে থাকে তারা। এমন মানুষ মাকড়সার ঘরেই জীবনযাপন করছে উদাসীনতার ভেতর, যা মাকড়সার জাল, যে জালকে বাতাসের একটি ঝাপটাই উড়িয়ে নিয়ে যেতে পারে বা নিয়ে যায়। এদের আসল বিশ্বাস হল নিজেদের সম্পদ, সম্পর্ক, শক্তি এবং নিজেদের দল আর জনশক্তি আর বড় বড় সরকারের সাথে সম্পর্কের উপর এদের বিশ্বাস এবং এর উপরে নির্ভর করা। এরা জানে না যে এই বড় শক্তি বা মহাশক্তিগুলো বা পরাশক্তি স্বার্থ সিদ্ধির পর মুখ ফিরিয়ে নেয়, আর একমাত্র বিশ্বাসী এবং বিশ্বস্ত সত্তা হলেন আল্লাহ তাআলা। তাই মুসলমানদেরকে আল্লাহ তাআলা বারবার পুনঃপুন এদিকে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে খোদার তাকওয়া অবলম্বন করো, প্রকৃত খোদাভীতি হৃদয়ে সৃষ্টি করো, খোদাকে নিজের বর্ম এবং ঢাল হিসেবে বরণ এবং অবলম্বন করো, স্মরণ রেখো যে চিরস্থায়ী এবং সর্বশক্তির আধার সত্তা হল খোদা তালার সত্তা, তাই তাকেই মুক্তির মাধ্যম মনে করো, উপকরণ কাজে লাগানো, সম্পর্ক স্থাপন, সম্পর্ককে কাজে লাগানো, ব্যবহার করা জায়েজ, বৈধ এবং আবশ্যক উপকরণও খোদা তালারই সৃষ্ট। আর পারস্পরিক সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠা, সাহায্য নেয়া এবং সাহায্য করা খোদার শ্রেষ্ঠ নীতি মোতাবেক জীবনযাপন, সামাজিক সমাজের অস্তিত্বের জন্য আবশ্যক। কিন্তু এই মোমেন কখন কোন এক মোমেন কখনো এই কথা ভাবে না আর ভাবা উচিত নয় যে উপকরণ এবং সম্পর্কই সবকিছু, প্রকৃত আশ্রয় এবং নির্ভর তো হলেন খোদা তালা। যদি খোদার আশ্রয় লাভ না হয়, খোদার সাহায্য যদি না আসে, তাহলে বাহ্যিক উপকরণ এবং সম্পর্ক বিন্দুমাত্র কাজে আসে না। খোদা তালা কোরআনে কেরিমের প্রথম অধ্যায়ে মোমেনদেরকে তার প্রকৃত মর্যাদা এবং তার উদ্দেশ্য জীবনের লক্ষ্য অর্জনের জন্য একটি দোয়া শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে দোয়া করো যে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, অর্থাৎ আমরা খোদারই ইবাদত করি, তারই ইবাদত করা পছন্দ করি এবং তার কাছেই সাহায্য চাই, অর্থাৎ তিনি আমাদের ইবাদতের তৌফিক দেন এবং আমাদের অভাব অনটন তিনি মোচন করুন। এই দোয়ার গুরুত্ব এত বেশি যে পাঁচ বেলার আবশ্যকীয় নামাজ এবং সুন্নতে, এমনকি উচিত নামাজেও এই সূরা পাঠ করা আবশ্যক। আখ্যা দেয়া হয়েছে, যেন সবসময় এদিকে দৃষ্টি থাকে যে ইবাদত আন্তরিকভাবে খোদারই করতে হবে, আর সাহায্য যদি চাইতে হয় আন্তরিকভাবে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে সকল প্রয়োজনে, সকল আকাঙ্ক্ষার সময় দৃষ্টি প্রথমে খোদার উপর নিবদ্ধ হওয়া চাই, এরপর উপকরণকে কাজে লাগানো যেতে পারে, এরপর উপকরণের পাশাপাশি এই নীতিকে অবলম্বন করা উচিত যে প্রকৃত দাতা আল্লাহ তাআলা এই সমস্ত প্রচেষ্টা এবং এই উপকরণে সম্পর্কের ভিতর যদি কোন কল বরকত থাকে আল্লাহ তাআলাই সৃষ্টি করবেন, কেউ যদি এই নীতির প্রতি উদাসীন হয় তাহলে সফলতার দ্বার কেসে নিজ হাতেই বন্ধ করে দেয়, যে সব সফলতার যে দ্বার খোদা নিজে খুলেছেন সেটিকে নিজ হাতে বন্ধ করে দেয়, আর এভাবে নিজের ধ্বংস ছাড়া সে অন্য কোনো কিছুর আর বিধান বা ব্যবস্থা করে না, আর পরিণতিতে জাগতিক এবং আধ্যাত্মিক অধঃপতনেই সে দেখে। এক মোমেনের জন্য আধ্যাত্মিকতা এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা মাকড়সার ঘরে দৃষ্টান্ত উপস্থাপন করে এটি স্পষ্ট করেছেন যে শুধু মৌখিকভাবে ধার্মিক হওয়ার দাবি করা যথেষ্ট নয়, ধর্মের লেবেল লাগানো বা ধর্মের আলখেল্লা পরা যথেষ্ট নয়, এর ফলে কিন্তু মুক্তির নিশ্চিত হয় না, বরং প্রকৃত মুক্তি বা নাজাত খোদার কৃপা এবং তার শিক্ষা মেনে চলার ভিতর নিহিত সেই প্রেরণা সৃষ্টির সাথে সম্পর্ক, যার জন্য খোদা তারা পৃথিবীতে ধর্ম প্রেরণ করেছেন। ধর্মের মৌলিক শিক্ষা হল খোদার সাথে সম্পর্ক, অটুট সম্পর্ক স্থাপন, যেখানে ধর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য এটি, সেখানে এক সৎ মানুষের দায়িত্ব হল খোদার সন্ধানে লেগে থাকা। কোরআনে আল্লাহ তাআলা বিশেষভাবে এই কাজে নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছেন মোমেনকে, যে আমার দিকে অগ্রসর হও। মোমেনের উচিত সেই সকল কথা মেনে চলার বা অনুশেষ কথাকে অনুসরণ করার যা আল্লাহ তাআলা এক মোমেনের জন্য আবশ্যক আখ্যায়িত করেছেন, আর এই জন্যই নবীরা আসেন। আর খোদার নৈকট্যপ্রাপ্ত নবী এবং ওলীরা এই লক্ষ্যেই কাজ করেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রেরিত হওয়ার পেছনে উদ্দেশ্য এটি ছিল, আর এটাই উদ্দেশ্য। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন এজন্য যেন আমি নমনীয়তা এবং কোমলতার মাধ্যমে বিভ্রান্ত মানুষকে খোদা এবং তার শিক্ষার দিকে আকর্ষণ করতে পারে। আমাকে যে জ্যোতি এবং আলো দেয়া হয়েছে তার আলোতে মানুষকে যেন সঠিক পথে পরিচালিত করতে পারে, এটি আমার প্রেরিত হওয়ার উদ্দেশ্য। তিনি আরো বলেন যে আমি প্রেরিত হয়েছি, আমার প্রেরিত হওয়ার উদ্দেশ্য হল ঈমানকে দৃঢ় করা আর খোদার পবিত্র সত্তাকে মানুষের সামনে প্রমাণ করা, কেননা প্রত্যেক জাতির ইমানি অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে গেছে এবং পারলৌকিক জীবনকে শুধু কাহিনী মনে করা হয়, আর প্রতিটি মানুষ তার ব্যবহারিক অবস্থার মাধ্যমে এটাই ঘোষণা করছে যে সেই দুনিয়া এবং জাগতিক সম্মান এবং প্রভাব প্রতিপত্তির উপর যতটা ইমান রাখে, জাগতিক উপকরণের উপর সে যতটা নির্ভর করে, এই বিশ্বাস এবং এই নির্ভরশীলতা তার খোদা এবং পরকালের উপর নেই। মুখে দাবি অনেক কিছু করে কিন্তু হৃদয়ের উপর ছেয়ে আছে জাগতিকতার ভালোবাসা। আমি প্রেরিত হয়েছি সত্য এবং ইমানের যুগকে ফিরিয়ে আনার জন্য, যেন হৃদয়ে তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি হয়। যদিও কোরআনের শিক্ষা তার মূল রূপে আজও পৃথিবীতে রয়েছে, কিন্তু হৃদয়ের উপর এর কোন প্রভাব নেই, হৃদয়ের উপর এর কোন রাজত্ব নেই। খোদার রীতি এবং সন্নত যেভাবে চলে আসছে তা হলো মানুষ যখন পৃথিবীকে ভুলে যায়, মানুষ যখন খোদাকে ভুলে যায়, খোদা তালাকে ছেড়ে দিয়ে বিস্তৃত হয়ে দুনিয়ার উপর নির্ভর করে, তখন খোদা তার রসুলদের বা প্রত্যাদিষ্টদের প্রেরণ করেন যেন নতুন ভাবে খোদার মাহাত্ম্য পৃথিবীতে প্রতিষ্ঠা করা যায়। আমি বলেছি যে অতীত জাতি সমূহের যে ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন তার উদ্দেশ্য হল মোমেনদের হুঁশিয়ার করা এবং মোমেনদের এই সতর্ক করা যে তোমরা সৃষ্টির যে উদ্দেশ্য সেটিকে বিস্তৃত হবে না বা ভুলবে না। আর সৃষ্টির উদ্দেশ্য কি? সৃষ্টির উদ্দেশ্য হল খোদা তালার ইবাদত করা। আর দ্বিতীয়ত এতে ভবিষ্যৎবাণীর, এটি এক ধরনের ভবিষ্যৎবাণীও। কোরআনে যে সমস্ত ঘটনাবলী বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে, এগুলো এক প্রকারের ভবিষ্যৎবাণী। অর্থাৎ ভবিষ্যতেও এমন অবস্থার সৃষ্টি হতে পারে নবীদের জামাতেই হোক না কেন। আর আজ পৃথিবীর বাস্তব চিত্র তাই বলছে যে কথা এক শতভাগ সঠিক। খোদা তালাকে ভুলে গিয়ে অমুসলিম তো দূরে থাক, মুসলমানরাও নির্ভর করছে এবং দৃষ্টি দিচ্ছে, চেষ্টা করছে এবং মনোযোগ নিবদ্ধ করছে জাগতিক উপায় উপকরণের প্রতি। তাই হযরত মসীহ মাউদ ইসলামের প্রেরিত হওয়ার উদ্দেশ্য হল এই কোরআনের শিক্ষাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা, যা আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। আর যার মাধ্যমে খোদা এবং বান্দার মাঝে এমন সম্পর্ক স্থাপন করা হয়েছিল যে ইবাদতের পাশাপাশি খোদার অধিকার প্রদানের পাশাপাশি খোদা বর্ণিত নীতি অনুসারে সামাজিক অধিকার প্রদান করা হয়েছে এবং তা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য করা হতো। মোমেনরা পরস্পরের অধিকার এবং পরস্পরের প্রাপ্য প্রদানের জন্য নিজের অর্ধেক ধন সম্পদ অন্য মুসলমানকে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আর উদ্দেশ্য ছিল খোদার সন্তুষ্টি অর্জন, আর এজন্য তারা এমনটি করেছেন। তারা ভাবতেন যে এভাবে আমি খোদার নৈকট্য অর্জন করব, আর খোদা প্রতিটি কঠিন মুহূর্তে আমার ত্রাণ কর্তা হবেন, আমায় রক্ষা করবেন। কি আকর্ষণীয় সমাজ ছিল, কি অনুপম সমাজ ছিল সেটি, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি তার পবিত্র আধ্যাত্মিক শক্তির কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে, যে সমাজে শুধু খোদাকেই ঢাল এবং বর্ম হিসেবে বিশ্বাস করা হতো এবং এর একমাত্র উদ্দেশ্য ছিল তাদের খোদার সন্তুষ্টি অর্জন। যেখানে এক মুমিন সাহাবী নিজে খাদ্যশস্যের এক মূল্য নির্ধারণ করেন, অন্য মুসলমান বলেন যে আপনি তো কম মূল্য নির্ধারণ করেছেন, শহরে বা মন্ডিতে এর মূল্য তো আজ অনেক বেশি। বিক্রেতা মুসলমান মুমিন বলেন যে আমি যেহেতু গ্রাম থেকে এনেছি, সেখানে গ্রামে তো আমার এই পণ্যের মূল্য এটি, তাই সেই মূল্যেই আমি বিক্রি করব। আমি বর্ধিত মূল্য নিয়ে আমার নিজের জীবনে খোদার আগমনের যে দ্বার সেটি বন্ধ করতে চাই না। দ্বিতীয় সাহাবি মোমেন মুসলমান বলছেন যে আমি স্বল্প মূল্য প্রদান করে আমার জন্য খোদার রহমত এবং খোদার আগমনের দ্বার বন্ধ করতে চাই না। এই দুইয়ের মাঝে এই যে সংলাপ সেটি বিতর্কে রূপ নেয়, তাদের কেউ মানার জন্য প্রস্তুত হয় না। ক্রেতাও নয়, বিক্রেতাও নয়, দাতাও নয়, গ্রহিতাও নয়। তারা ভাবছিলেন, বলছিলেন যে আমি সাময়িক স্বার্থের জন্য কেন খোদার সন্তুষ্টির গণ্ডি থেকে বেরিয়ে যাব, খোদাকে কেন আমি দূরে ঠেলে দেব। সুতরাং এই সমাজ প্রতিষ্ঠার জন্য হযরত মসীহ মাউদ ইসলাম পৃথিবীতে এসেছেন। আজ আহমদীদেরও নিজেদের অবস্থান এবং অবস্থা খতিয়ে দেখতে হবে যে সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা কি কোনো দায়িত্ব পালন করছি, আমরা কি খোদা তাআলাকে প্রকৃত ওলি বা বন্ধু বানানোর বাসনা রাখে, নাকি দুনিয়ার ধন সম্পদ ও সম্পর্ক সম্মান এবং প্রভাব প্রতিপত্তিকে নিজেদের ওলি বা বন্ধু বা অভিভাবক মনে করি। যতদিন আমাদের প্রতিটি কর্ম খোদার সন্তুষ্টির জন্য না হবে আর গায়রুল্লাহর সাথে সম্পর্ক যতদিন পুরোপুরি ছিন্ন না হবে, তাদের সাথে তাদের প্রতি যদি আশা ভরসা রাখা বন্ধ না হয়, তাহলে প্রকৃত মোমেন আখ্যায়িত হতে পারে না। যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনই যদি আমাদের লক্ষ্য না হয়, তাহলে আমরা এমন ঘরে আশ্রয় তালাশ করছি যা মাকড়সার ঘর সদৃশ। বাহ্যত আমরা ইমানদার, আপাত দৃষ্টিতে ইমান এনেছি, কিন্তু কার্যত খোদা তালাকে আমরা ঢাল বা বর্ম গণ্য করছে না বলে বিবেচিত হব। আমরা তখনই প্রকৃতপক্ষে খোদা তালাকে ঢাল হিসেবে অবলম্বন করব যখন আমাদের প্রতিটি কথা কর্ম উঠা বসা চলাফেরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আমাদের খোদার সাথে যদি প্রকৃত সম্পর্ক স্থাপন হয়, আমাদের সকল ভালোবাসার উপর যদি খোদার ভালোবাসা বা খোদা প্রেম ছেয়ে থাকে, আমরা শুধু ওলি এবং পীরদের কাহিনী শুধু পড়বই না বা শুনবই না, বরং আমাদের নিজেদের আধ্যাত্মিকতাকে সেই মহান উচ্চ মার্গে নিয়ে যাব যেখানে আমাদের প্রতিটি কাজ আল্লাহ সন্তুষ্টির খাতিরে হবে আর খোদার সাথে যেখানে একটা সম্পর্ক স্থাপিত হবে। এই কারণেই হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম নিজ জামাতকে নসিহত করতে গিয়ে বলেন যে তুমি নিজে ওলি হও, ওলির পূজারি হবে না। খোদার প্রিয়দের সাথে তোমার সম্পর্ক শুধু দোয়া করানো পর্যন্তই যেন না হয় বা কাউকে ওলি মনে করে তার অন্ধ অনুকরণ করবে যে তার দোয়া গৃহীত হয়, আর এটি এতটা বিদতে পরিবর্তিত হয় যে মানুষ নিজে তো দোয়ার কাছেও যায় না, নামাজও পড়ে না, আর বলে বসে যে অমুক বুজুর্গের সাথে আমাদের সম্পর্ক আছে আর এটিই তো যথেষ্ট। কে আসলে বুজুর্গ তা আল্লাহ তালাই ভালো জানেন, কিন্তু এই কথা স্পষ্ট যে এমন ব্যক্তি যে নিজেকে খোদার নৈকট্যপ্রাপ্ত মনে করে শুধু এটি বলে যে ঠিক আছে আমরা দোয়া করব তোমার কাজ হয়ে যাবে, স্বার্থ সিদ্ধি হবে, আর আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের যে নসিহত করে না, এমন লোকদের ভিতরে এক ধরনের অহংকার থেকে থাকে। গায়ের আহমদিদের ভিতর যত তাবিজ তোমার কারে রয়েছে এমন প্রচলন তো তাদের ভিতরে অনেক বেশি, এই এমন সমস্ত লোক বেদতের জন্মদাতা, তাই কারো মুখাপেক্ষী না হয়ে মোমেনের কাজ হল আল্লাহর সাথে এমন সম্পর্ক স্থাপন করা যে যার ফলে যার সুবাদে সে নিজে ওলি উল্লাহ হতে পারে। কারো কাছে বা মানুষের কাছে এই মানুষের দোয়া জানা যাওয়া উচিত নয় যে ব্যক্তির দোয়া অনেক গৃহীত হবে কবুল হয়, বা নিজের কয়েকটি দোয়া গৃহীত হওয়ার জন্য এই অহংকারও হৃদয়ে দানা বাঁধা উচিত নয় যে আল্লাহর সাথে আমার বড় গভীর সম্পর্ক হয়ে গেছে, স্থাপিত হয়েছে। প্রকৃত ওলি সে, আল্লাহর প্রকৃত বন্ধু সে যার ভিতর বিনয় থাকবে, যে ঝুঁকতে জানবে। জামাতে আহমদিয়ার প্রতিটি সভ্যকে এটি স্মরণ রাখতে হবে যে এই জামাতে প্রকৃত ওলি সে যার খেলাফতের সাথে গভীর সম্পর্ক থাকবে। জামাতে অনেক বড় বড় দোয়াশীল দোয়াকারী আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখতে এমন ব্যক্তি অতীত হয়েছেন। হযরত মাওলানা গোলাম রসুল রাজকী সাহেবের আত্মজীবনী ভিত্তিক বইও আছে, যদিও খোদার সাথে তার গভীর সম্পর্ক ছিল, বিশেষ সম্পর্ক ছিল, দোয়া গৃহীত হওয়ার অনেক অগণিত ঘটনা তার জীবনে ঘটেছে, কিন্তু যারাই তার কাছে দোয়ার জন্য এসেছে তাদের সবসময় এটি বলেছেন যে খলিফা ওয়াক্তের সাথে সম্পর্ক স্থাপন করো, তাকে দোয়ার জন্য বলো এবং নিজেও দোয়া করো। এটি হলো প্রকৃত ওয়ালায়াত, এটি হলো প্রকৃত ওয়ালি হওয়া, যা মানুষকে বিনয়ের উন্নত মার্গের দিকে নিয়ে যায়। মসীহ মওউদ আলাইহিসসালাম এমন ওয়ালি হওয়ার নির্দেশ দিয়েছেন, নসিহত করেছেন যে তোমার প্রকৃত নির্ভরস্থল যেন সবসময় আল্লাহ তাআলার সত্তা হন। এমনটি যেন না হয় যে কোন পেরেশানি সময়, কোন দুশ্চিন্তার মুহূর্তে পীর বা ফকিরদের কবরে যাবে দেওয়ার জন্য। এটি একটি অনেক বড় বেদাত। আল্লাহ জামাতকে সবসময় এমন বেদাত থেকে মুক্ত রাখুন। দোয়ার জন্য কাউকে অনুরোধ করা, আবেদন করা নিষেধ নয়। মোমেনদের পরস্পরের জন্য দোয়া করা উচিত এবং আবেদনও করা উচিত দোয়ার, কিন্তু একই সাথে মানুষের নিজের মনোযোগ ও দোয়ার প্রতি নিবদ্ধ থাকা বাঞ্ছনীয়। কোনো কঠিন সময় না, বরং সাধারণ অবস্থায়ও আল্লাহর সাথে সম্পর্ক এমন থাকা উচিত যা খোদার ওলি হওয়ার প্রকৃত প্রমাণ বহন করবে। অবস্থা যদি এমন হয় তাহলেই বলা যেতে পারে যে মানুষ এদিক সেদিক আশ্রয় সন্ধান না করে খোদার কাছে আশ্রয় চেয়েছে, খোদাকে আশ্রয়স্থল হিসেবে অবলম্বন করেছে। কেন খোদার আশ্রয় সন্ধান করা উচিত? অন্য সমস্ত ওসিলাকে আল্লাহর মোকাবেলায় কেন তুচ্ছ জ্ঞান করা উচিত? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেন যে কুল আগাইর আল্লাহ আত্তাখিযু ওয়ালিয়ান ফাতারিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতিউ ওয়া লা ইউতাম কুল ইন্নি উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। তুমি বলো, খোদাকে বাদ দিয়ে আমি কি অন্য কোন বন্ধু অবলম্বন করবো যিনি আকাশ এবং পৃথিবীর স্রষ্টা, তিনি সবাইকে খাওয়ান আর তাকে খাওয়ানো হয় না? তুমি বলো, নিশ্চয় আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে যে আনুগত্যকারীদের ভিতর যেন আমি প্রথম স্থানে থাকি এবং এবং আমি যেন প্রথম আত্মসমর্পণকারী হই। সুতরাং আকাশ এবং পৃথিবীর প্রকৃত মালিক বা অধিপতি হলেন আল্লাহ তাআলা। এটি কত বড় নির্বোধের কাজ যে যিনি মালিক তাকে, যিনি অধিপতি তাকে বাদ দিয়ে সৃষ্টিকে সাহায্যের জন্য ডাকা বা সৃষ্টির কাছে আশ্রয় কামনা করা। আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীর আদি স্রষ্টা, উদ্ভাবক, তিনি সৃষ্টি করেছেন, যিনি প্রতিটি সৃষ্ট, যার পৃথিবীর প্রতিটি সৃষ্ট বস্তু আল্লাহর সৃষ্ট, যিনি মালিক, যিনি স্রষ্টা, তাকে বাদ দিয়ে গায়রুল্লাহর কোলে ঠাই নেয়া, আশ্রয় নেয়া কত বড় নির্বোধের কাজ। আল্লাহ তাআলা এই যুক্তিকে আরো জোরালো করেছেন যে তিনি সৃষ্টি করেই ছেড়ে দেননি বা দায়িত্ব থেকে হাত উঠিয়ে নেননি, বরং সেই খোদা আমাদের জন্য জীবিক খাদ্যের বিধান এবং ব্যবস্থা করেছেন, যে খোদা জীবনের জন্য প্রয়োজনীয় উপকরণ সৃষ্টি করেছেন। সে খোদাকে বাদ দিয়ে কারো ধন সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি দেখে সেদিকে ঝোঁকা নিঃসন্দেহে অজ্ঞতা, যার দ্বারে মানুষ ধর্ণা দেয়, সে নিজে, সেই ব্যক্তি নিজে সৃষ্টি হওয়ার কারণে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী, আর যে নিজে কারো সাহায্যের মুখাপেক্ষী, যে নিজে কারো কাছে হাত পাচ্ছে, তাকে যিনি দিচ্ছেন তার কাছে হাত পাতার পরিবর্তে যে নিজে হাত পাতে তার কাছে সাহায্য চাওয়া, এটি চরম নির্বোধের কাজ। অথচ যেই দুনিয়াদার মানুষের, বস্তুবাদী মানুষের দ্বারে হাত পাচ্ছ, তাদের দাতা বলছেন যে আমার কাছে আসো, আমি তোমাদের অভাব মোচন করব, অভাব মোচন, অভাব দূর করব। আল্লাহ তাআলাকে কে খাওয়ান না, খাওয়ায় না, তিনি সর্বাধিপতি, তিনি মালিক, তাকে কে কে দিতে পারে? এর অর্থ হল তার খাবারের কোনো প্রয়োজন নেই, তার অস্তিত্বের জন্য কোনো খাবারের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য খাবারের প্রয়োজন নেই তোমাদের মতো, তার খোরাক পোশাক বা অন্যান্য প্রয়োজন তিনি মুখাপেক্ষী নন। এই বস্তু বা জাগতিক চাহিদা বা অভাব অনটন এগুলো মানুষের অংশ, খোদার নয়। যিনি কোনো কিছুর, যার কোনো কিছুর প্রয়োজনে, যিনি সবকিছুর উৎসস্থল, সবাইকে যিনি সবকিছু সরবরাহ করেন, তাকে ছেড়ে দিয়ে মোমেন কিভাবে অন্যের কাছে, অন্যের দ্বারে ধরনা দিতে পারে? সুতরাং সেই খোদার আশ্রয় কাছে আশ্রয় চাওয়া, তার আশ্রয়ে আসা প্রতিটি মোমেনের জীবনের উদ্দেশ্য পরম উদ্দেশ্য হওয়া উচিত। প্রত্যেক মোমেনকে স্মরণ রাখা উচিত যে এই খোদার ইবাদত করা আমার লক্ষ্য হওয়া উচিত। এই খোদার সামনে নিজের অভাব অনটন, নিজের আকুতি মিনতি করা, এটি মোমেন এবং বুদ্ধিমান মানুষের বিবেকের দাবি। এই খোদার কামেল আনুগত্য ছাড়া অন্য কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। এমন মানুষের প্রকৃতপক্ষে খোদা তালার ওলি হয়ে থাকেন, আর তাদের তুলনায় বড় পদমর্যাদা নবীদের, যারা নিঃসন্দেহে ওলি ছিলেন। এই মকাম এবং মর্যাদা লাভের পর এর উপর প্রতিষ্ঠিত থাকা এবং খোদার কৃতজ্ঞ বান্দা হওয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা হযরত ইউসুফকে একটি দোয়া শিখিয়েছেন। তিনি বলেন, হযরত ইউসুফ এই দোয়া করেছেন যে, ফাতারে সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসালিহিন। হে আকাশ এবং পৃথিবীর স্রষ্টা, তুমি ইহ এবং পরকালে আমার বন্ধু, আমাকে সমর্পিত অবস্থায় মৃত্যু দাও, আমাকে পুণ্যবানদের শ্রেণীভুক্ত করো হে আল্লাহ। আল্লাহর ওলি এবং বন্ধুদের অসচ্ছলতা বা সচ্ছলতা কোনো কিছুই খোদাকে ভুলাতে পারে না, সর্বাবস্থায় খোদার কথা স্মরণ থাকে তাদের। তারা প্রতিটি মুহূর্ত এর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য এই দোয়া করেন, অর্থাৎ ইউসুফের দোয়া করেন যে আমি পূর্বে পড়েছি। এই দোয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই জন্য যেন আমরা খোদার সাথে সম্পর্ক এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষ্যে খোদার সাথে নৈকট্যকে আরো নিকটতর করার জন্য, খোদার আরো কাছে আসার জন্য আমরা যেন এই দোয়া করি। ইহজাগতিক সাফল্য খোদার পবিত্র সত্তা থেকে আমাদেরকে কোথাও দূরে না ঠেলে দেয়, আর পরীক্ষা ও সমস্যা খোদার সত্তা সম্পর্কে যেন কোনো কুধারণা সৃষ্টি করতে না পারে আমাদের হৃদয়ে। বরং এই দোয়া করা উচিত যে সর্বাবস্থায়, সকল অবস্থায় সমর্পিত, আমরা যেন সমর্পিত থাকি, আমাদের মৃত্যু যেন সমর্পিত অবস্থায় হয়, আমরা যেন সেই সকল লোকদের অন্তর্ভুক্ত থাকি যারা সালে, যারা পুণ্যবান, যারা খোদার ওলি। আল্লাহ দোয়ারে দিতে আমাদের শিখিয়েছেন, আল্লাহ এটি শিখিয়েছেন যে দোয়া কিভাবে করতে হবে, ওলি হওয়ার জন্য কিভাবে চেষ্টা, ওলি হতে হলে চেষ্টা কিভাবে করতে হয় তা শিখিয়েছেন, কিভাবে খোদার নিকটতর তোমরা হতে পারো এটি শিখিয়েছেন। আর এরপর খোদা যখন তোমাদের দোয়া শোনেন, আর তিনি তোমাদের নিজের নৈকট্য দান করেন, এ সম্পর্কে সূরা তাহায় আল্লাহ তাআলা বলছেন যে, দুনিয়ার কীট বা বস্তুবাদী মানুষকে যে সমস্ত ধন সম্পদ দেওয়া হয়েছে তা দেখে তোমাদের ভিতরে যেন লোভ লিপ্সা সৃষ্টি না হয়। এটি সাময়িক সম্ভোগের উপকরণ। তোমরা তোমাদের প্রভুর শরীরিক বা জীবিকার সন্ধান করো যা চিরস্থায়ী। খোদার ওলি বা বন্ধু হওয়ার চেষ্টা করো, জাগতিক লোভ লিপ্সার বশবর্তী হয়ে বস্তুবাদী লোকদের সাথে বন্ধুত্ব করবে না, আর এই সম্পত্তির প্রতি এতটা ঝুঁকবে না যে যার ফলে খোদাকে ভুলে ভুলে বসতে পারো, ভুলে বসার আশঙ্কা থাকে। সবসময় স্মরণ রাখবে যে জাগতিক ধন সম্পদ যা আজকে চোখে পড়ছে তোমার, এর পরিণাম কিন্তু শুভ নয়। আমরা আজও দেখি এই ইহজাগতিক ধন সম্পদের লোভ লিপ্সাই পৃথিবীকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছে। এই দূরত্ব দূর করার চেষ্টা হয়েছে, রাশিয়া সৃষ্টি হয়েছে, রাশিয়া ভেঙে গেছে, এখন পুনরায় সেই এই একই অপরাধ চেষ্টা মাথা চাড়া দিয়ে উঠছে। ব্লক সৃষ্টি হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠানের চেষ্টা হচ্ছে। এটি কোন সহানুভূতির ভিত্তিতে নয় পরাশক্তিগুলোর, বরং নিজেদের শক্তিমত্তা এবং প্রতিবেশী দেশের প্রাকৃতিক সম্পদকে কুক্ষিগত করার জন্য এমনটি হচ্ছে। দুনিয়া অবশেষে এটি দেখবে আর পরিণতিতে এটি প্রমাণিত হবে। পৃথিবীর আজকে যা অবস্থা, এই যে পরাশক্তিগুলোর যে দ্বন্দ্ব, এর পরিণামও বড় ভয়াবহ। এর জন্য আহমদীদেরকে অনেক দোয়া করা উচিত। মুসলমানদেরকে বলা হয়েছে যে তোমরা তাদের সম্পদ এবং বর্তমান অবস্থা নিয়ে চিন্তা করবে না, তোমাদের সফলতা খোদার সাথে সম্পর্কের মাঝে নিহিত। আর এর রীতি হল ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। পরিবারের সদস্যদের নামাজের সদুপদেশ দাও এবং তুমি সবসময়ের উপর প্রতিষ্ঠিত থাকো। আমরা তোমার কাছে কোন প্রকারের রিজিক চাই না, আমরাই তো তোমাকে জীবিকা দিয়ে থাকি, আর শুভ পরিণাম তাকওয়ারই হয়ে থাকে। নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য, খোদার সাথে সম্পর্ক স্থাপনের জন্য তুমি নিজেও নামাজের প্রতি মনোযোগী হও, পরিবারের সদস্যদের ওই ব্যাপারে হিতোপদেশ দাও। আল্লাহ তাআলা বলছেন, রিজিক বা জীবিকার কথা পূর্বে এসেছে, এখানেও এটি কথা বলা হচ্ছে যে প্রকৃত রিজিক বা জীবিকা খোদার পক্ষ থেকে এসে থাকে। মুমিন যখন ইবাদতের প্রতি মনোযোগী হয়, খোদা তাকে যেখানে জাগতিক রিজিক দেন, সে আধ্যাত্মিক রিজিকের ক্ষেত্রেও সমৃদ্ধশালী হয়ে ওঠে। খোদার সাথে তার সম্পর্ক দৃঢ় হয়, তার ভিতর অল্পে তুষ্ট থাকার বৈশিষ্ট্য সৃষ্টি হয়, তার দৃষ্টি অন্যের সম্পত্তির উপর না পড়ে প্রতিটি মুহূর্ত খোদার উপর পড়ে। আর অবস্থা যদি এমন হয় তাহলে তাকওয়ার ক্ষেত্রে উন্নতি হবে। আর মুত্তাকির জন্য খোদা তালাই এ সকল বিষয়ে কফিল বা যথেষ্ট হয়ে যান, এমন এমন স্থান থেকে তাকে রিজিক দেন যেখান থেকে রিজিকের কথা সে ভাবতেও পারে না। কোরআনে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, সে মুত্তাকি প্রতিটি মুহূর্ত খোদার নিরাপত্তার বেষ্টনীতে থাকে, অন্যের সম্পদ এবং শক্তির তারা বিন্দুমাত্র পরোয়া করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততিকে তার সাথে এক বিশেষ সম্পর্ক স্থাপনের তৌফিক দিন, সুযোগ দিন। এই লক্ষ্যে অর্জনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা, তারা উভয় হাসান এবং আলী উভয় বর্ণনা করেন যে রাসূলুল্লাহ আমাদের কয়েকটি শব্দ এবং বাক্য শিখিয়েছেন ভিতরে পড়ার জন্য, আর তা হল, হে আল্লাহ, আমাকে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করে হেদায়েত দাও যাদেরকে তুমি নিজে হেদায়েত দিয়েছ, আমাকে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করে নিরাপত্তা দাও, আরোগ্য দাও যাদেরকে তুমি নিরাপত্তা এবং আরোগ্য দিয়েছ, আমাকে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করে আমার জন্য যথেষ্ট হয়েছ যাদের তুমি নিজে লালন পালন করেছ, আমাকে যা কিছু দিয়েছ তাতে আমার জন্য তুমি প্রভূত কল্যাণ রেখে দাও, যা তুমি নির্ধারণ করে রেখেছ তোমার তাকদীরের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, তুমি সিদ্ধান্তকারী, তোমার বিরুদ্ধে কেউ কোন সিদ্ধান্ত দিতে পারে না, যার তুমি বন্ধু হয়ে যাও সে পৃথিবীতে কখনো লাঞ্ছিত হয় না বা হতে পারে না, আমাদের প্রভু তুমি মহাকল্যাণের অধিকারী এবং মহা মর্যাদাশীল মাহাত্ম্যের অধিকারী। তিরমিজি নামাজ অধ্যায় থেকে নেওয়া হয়েছে হাদিসটি। আমাদের সবসময় এই দোয়া করে যাওয়া উচিত। হযরত মাসুম ইসলাম বলেন যে আমি অনেক দোয়া করি যে আমার পুরো জামাত সে সকল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাক যারা খোদাকে ভয় করে এবং নামাজ কায়েম করে, রাতে উঠে তারা জমিতে সেজদা করে, কাঁদে আর আল্লাহর নির্ধারিত অবশ্য করণীয় কাজকে তারা উপেক্ষা করে না, তারা কৃপণ উদাসীন এবং দিনের কীর্ণ। আবার বলেন যে আল্লাহ তাআলা জামাতকে এমন একটি জাতিতে রূপান্তরিত করতে চান যাদের ব্যবহারিক নমুনা দেখে খোদার কথা মনে পড়ে, যারা তাকওয়া এবং পবিত্রতার প্রথম পর্যায়ে উপনীত হবে আর যারা প্রকৃতপক্ষে ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দেন। আল্লাহ করুন আমরা যেন কোরআন শিক্ষার উপর আমলকারী হই। আল্লাহ তাআলার সত্তায় যেন আমরা প্রতি মুহূর্ত আশ্রয় সন্ধান করি, জাগতিক লোভ লিপ্সা থেকে দূরে থাকি, অন্যের ক্ষুধা যারা দূরীভূত করে তাদের ভিতরে যেন আমরা প্রথম সারিতে থাকি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যত দোয়া আছে সব দোয়ার যেন আমরা উত্তরাধিকারী হতে পারি। আল্লাহর বন্ধু হওয়া বা অলি হওয়ার দিকে যেন প্রতি ক্ষেত্রে আমরা অগ্রগামী থাকি। আরেকটি কথা আমি এখন স্পষ্ট করতে চাই, ইতিপূর্বে দুইটি চিঠি আসতো, এখন অগণিত চিঠি আসছে, এই বিষয়ে অনেকেই লেখা আরম্ভ করেছে। আমার নামে এই কথা ছড়িয়েছে অনেকেই যে ইউরোপে এবং অন্যান্য স্থানে যে সরকারের পক্ষ থেকে সোয়াইন ফ্লুর যে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, আমি নাকি বাধা দিয়েছি যে এটি তোমরা ইঞ্জেকশন নেবে না। আমি কখনো বাধা দিইনি। যে যে স্থানে সরকার টিকা দিচ্ছে বাচ্চাদের এবং বয়স্কদের, সরকার যেখানে টিকা দিতে বলছে অবশ্যই আপনারা টিকা নিন, কোনো বাধা নেই। আমি জানি না আমার কোন কথার এই অর্থ করেছে বা নাকি গুজব ছড়িয়েছে, গুজব থেকেও আমাদেরকে বিরত থাকা উচিত।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر